الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য এর মধ্যে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে অনুষ্ঠানে জানাই স্বাগতম। রমজান ও আমাদের স্বাস্থ্যের মধ্যে আমরা একটি রোগ সম্পর্কে সচেতন হওয়ার চেষ্টা করি। আজকের একটি রোগ সম্পর্কে জানবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা হাতে নিয়েছি, যে আমাদের সমাজে এই রোগীগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এবং সরকারি ডিপার্টমেন্টও এর আলাদা রয়েছে। এর জন্য আজকের বিষয়টি আমরা নিয়েছি যে গুরুত্বের সাথে যাতে করে আলোচনা হয় এবং গুরুত্বের সাথে আমরা যাতে শুনি এবং এ সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করি। আমাদের সাথে আজকেরও ডক্টর ইব্রাহিম মাসুম মিল্লা সাহেব রয়েছেন, ওনার কাছে যাবো ইনশাল্লাহ। এর আগে আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিস পাকের মধ্যে রয়েছেন, ইয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ভালো নিয়ত ছাড়া কোনো ভালো কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে। আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত রমজানও আমাদের স্বাস্থ্য অনুষ্ঠান দেখবো ইনশাআল্লাহ তাআলা। শিক্ষণীয় বিষয়গুলো আমরা নিজে শিখবো, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াব অর্জন করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা আজকের যে বিষয় নিয়েছি, বিষয়টি হচ্ছে যক্ষা, বা আমরা এক কথা জানি টিবি। আমাদের সমাজে একটা কথা রয়েছে, যক্ষার নাই রক্ষা, এবং আপনার অনেক আগে এই রোগ যাদের হতো তাদেরকে সমাজ থেকে আলাদা, ঘর থেকে আলাদা, তাহলে আলাদা করে দেয়া হতো এবং তারা ধুকে ধুকে মরে যেত। কিন্তু আল্লাহ তাআলা অনেক দয়া, মহান রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন, এখন উন্নত চিকিৎসা হয়েছে, এখন যক্ষা চিকিৎসায় ভালো হয়। আর এই যক্ষা কেন হয়, রোগটা কি রয়েছে, সার্বিক দিক নিয়ে আজকে আলোচনা করব। দুরুদ পাকের ফজিলত আমরা জেনে নিই, আসুন। প্রিয় নবী রাসূল আরবী হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুস্বরী পাঠ করো, স্মরণে এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর সাহেব, আজকের বিষয়ে আপনি শুনলেন টিবি বা যক্ষা, আপনি মেডিকেল টার্মে হয়তো অন্য কিছু বলে, এই রোগটা আসলে কোন ধরনের এবং কি, এ সম্পর্কে শুরুতে যদি একটা ধারণা আমরা পেয়ে যাই।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رمضان ما شاء الله شاء الله সমগ্র বিশ্বের সমস্ত রোজাদার ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা এবং মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রতিবারের ন্যায় আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয় টিউবারকুলোসিস বা যক্ষা নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যে বিষয়টা বলছিলেন যে যক্ষা মূলত কি, আসলে যক্ষা হচ্ছে আপনার একটা সংক্রামক ব্যাধি। এই সংক্রামক ব্যাধিটা আপনার একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে রোগগুলো আছে রোগগুলো সাধারণত আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অসংক্রামক, একটা হচ্ছে সংক্রামক। একটা কমিউনিকেটেবল ডিজিজ, একটা হচ্ছে নন কমিউনিকেটেবল ডিজিজ। আমাদের আলহামদুলিল্লাহ এই মাদানী চ্যানেলের আমাদের যে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানে আমরা অনেকগুলো নন কমিউনিকেটেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধি নিয়ে আমরা আলোচনা
করেছি,
যেমন আপনার ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করছি, যে অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা সংক্রামক ব্যাধি। এটা হচ্ছে আপনার সাধারণত মানুষের ফুসফুসে হয়ে থাকে।
আচ্ছা,
এটা হওয়ার জন্য মূলত একটা অর্গানিজম দায়ী থাকে, যে অর্গানিজমের তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, সংক্ষেপে এটাকে এমটিবি বলা হয়।
আপনার ভাইরাস,
এটা একটা ব্যাকটেরিয়া, এটা হচ্ছে আপনার সাধারণত ড্রপলেট ইনফেকশন বলা হয়। ফুসফুসে আপনার প্রথম, এটা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ফুসফুস আক্রমণ করে, এটা আপনার শ্বাসতন্ত্রের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঢুকতে পারে, বিভিন্ন এতে ঢুকতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা ঢুকে, ড্রপলেট
শ্বাস প্রশ্বাসের মাধ্যমে
ড্রপলেট ইনফেকশন।
এটাকে মূলত আমাদের অক্সিজেন যে আমরা নিচ্ছি অক্সিজেনের মাধ্যমে তো ঢুকবে, এটাই স্বাভাবিক, কিন্তু কেন এটা ব্যাকটেরিয়া কাদের মাধ্যমে?
চমৎকার একটা প্রশ্ন করেছেন। অক্সিজেন তো আল্লাহুল আলামিনের অপূর্ব নিয়ামত, অক্সিজেন আমাদের লাগবে, আমরা অক্সিজেন নিব, সেটা আমরা এয়ার থেকে নিব। তো এই এয়ারের ভিতরে লক্ষ কোটি ব্যাকটেরিয়া থাকে আমাদের আশেপাশে এনভায়রনমেন্টে, যেটা কিনা ঘোরাফেরা করছে। আমরা আমাদের অন্য অনুষ্ঠানগুলোতে আমরা আলোচনা করছিলাম যে এই লক্ষ কোটি ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা আমাদের শরীরটাও আপনার ঢেকে থাকে। তো আমরা গোসলের মাধ্যমে সেটাকে, ওজুর মাধ্যমে সেটাকে পরিষ্কার করি। ঠিক অনুরূপ এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যে অর্গানিজমটা আছে, এটা অনেক ক্ষেত্রে পশুর মধ্যে থাকতে পারে,
আচ্ছা
মানুষের মধ্যে থাকতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় সেটা থাকতে পারে। এখন আমি ওই যে মনে করেন একটা পশুর মধ্যে আছে, যেটাকে আমরা ভোভিন বলছি, হ্যাঁ পশুর মধ্যে যদি থাকে, ওই পশুর কন্টাকে যদি আমি যাই, সেখান থেকে ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমার শরীরে
চলে আসতে পারে।
অথবা একজন যক্ষা রোগী আছেন, ওনার ফুতু থেকে ওনার আপনার
শ্বাসের মাধ্যমে
আমার শরীরে চলে আসতে পারে,
চলে আসতে পারে,
জি চলে আসতে পারে।
আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এটা,
এটার মূল সোর্সটা হচ্ছে আপনার হয় পশু অথবা মানুষ।
আচ্ছা আচ্ছা, এর মাধ্যমে
যে মানুষটা
এই রোগে ভুগছেন,
এই অর্গানিজমটা দ্বারা আক্রান্ত।
আচ্ছা, কিন্তু আমরা তো মূলত সাধারণভাবে বুঝতে পারি না যে আমরা আসলে এই রোগের মধ্যে আছি কিনা। নরমালি যদি ব্যাকটেরিয়া থেকে আপনার ই হয়ে গেল, কিন্তু শুরুতেই তো একটু ধরা পড়ে না, আর পশুর ক্ষেত্রে হলে তো তাও তো আমরা লক্ষ্য করতে পারি না। তো সেক্ষেত্রে উপসর্গগুলো কি হতে পারে, যে কি কি উপসর্গ হলে আমরা বুঝতে পারবো যে এই ব্যক্তির এই আপনার টিউবারকুলোসিস হয়েছে, আপনার যক্ষা হয়েছে, টিবি হয়েছে, কি ধরনের উপসর্গ এবং রোগীর মধ্যে কি ধরনের সিমটম থাকবে?
আচ্ছা, চমৎকার একটা প্রসঙ্গ এনেছেন। আসলে আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে একটু বলে দিই, মূলত যক্ষা যে রোগটা, এই যক্ষা রোগীটা ও রোগটা হচ্ছে আমাদের যে সাব কন্টিনেন্টে ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সাব কন্টিনেন্টের মধ্যেই আপনার দেখা যায় যক্ষা রোগী। পৃথিবীর মধ্যে যা আছে তার তিন ভাগের এক ভাগ হচ্ছে, পৃথিবীতে যা আছে তার তিন ভাগের এক ভাগ হচ্ছে আমাদের সাব কন্টিনেন্টে
ভারতীয় আছে।
তো সুতরাং আপনি বুঝতে পারছেন আমাদের এই দেশটা একটা যক্ষা প্রবণ এলাকা।
জি
জি, এখানে যক্ষা রোগী থাকবেই, এটাই স্বাভাবিক। তার মানে এই নয় যে আমরা প্রতিটা মানুষের যক্ষা রোগে আক্রান্ত। নির্দিষ্ট কিছু লক্ষণ, কিছু উপসর্গ দিয়ে আমরা সাধারণত যক্ষা রোগী প্রথম সাসপেক্টেড করে থাকি, প্রথম চিন্তা করে থাকি যে হয়তো বা উনি যক্ষা রোগে আক্রান্ত হতে পারে। তো দেখুন, আপনি খেয়াল করবেন আমাদের আপনার একটা কথা খুব কমন যে এক নাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি যক্ষা রোগের প্রধান লক্ষণ। এই কথাটা আমাদের সবারই মোটামুটি জানা আছে।
জি জি,
আর এরপরে একটা কথা বলি যে যক্ষা হলে রক্ষা নাই, এই কথাটা আসলে আগে ছিল, এই কথাটা এখন আর ভিত্তি নাই।
যক্ষা হলে রক্ষা নাই,
এই কথাটা এখন আর ভিত্তি নাই। জি, এখন যে বিষয়টা আসছিলাম যে এক নাগাড়ে তিন সপ্তাহের বেশি কাশি থাকবে, সাথে হচ্ছে ইভিনিং রাইজ টেম্পারেচার বলা হয় যেটাকে, প্রায় দেখা যাবে সন্ধ্যার সময় অথবা রাতের বেলা আপনার জ্বর আসছে, আবার টেম্পারেচারের যে জ্বরটা আসছে আপনার শরীরে যে তাপমাত্রাটা বাড়ছে, এই মাত্রাটা একটু বেশি হবে না,
কম
104.5 হয়ে যাবে না, 101-100 এরকম থাকবে।
নরমালি আপনি সকল কাজ কর্ম করছেন, আপনার মধ্যে জ্বর অনুভব হচ্ছে,
আপনার কাছে অনুভূত হবে যে আপনার রাতের বেলা বেশি করে, বিশেষ করে রাতের বেলা জ্বর আসছে
এবং লাগবে আপনি গরমের দিনে হয়তো
সোয়েটিং হবে, হ্যাঁ সোয়েটিং হবে, শরীর থেকে আপনার ঘাম বের হবে। তারপর হচ্ছে আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম থাকবে, সেটা হচ্ছে আপনার এই সবের কিছুর সাথে আপনার ওয়েট লসের একটা হিস্ট্রি থাকবে। ওয়েট লস অর্থাৎ
ওয়েট কমে যাওয়া,
আপনার শরীরের ওজন কমে যাবে। এখানে একটা বিষয় আমি একটু প্রসঙ্গক্রমে বলি যে যক্ষা বলছি, যক্ষা মূলত হচ্ছে গিয়ে কি, এটাকে যদি আপনি এই শব্দটাকে যদি ভাঙেন, তাহলে এটার এই বাংলা হচ্ছে গিয়ে কি, রাজক্ষয়। অর্থাৎ মানে হচ্ছে আপনার শরীরকে রাজকীয়ভাবে সে ক্ষয় করে দিচ্ছে।
আচ্ছা,
হ্যাঁ মানে অর্থাৎ অনেক বেশি ক্ষয় করে দিচ্ছে, যার কারণে আমি এটাকে যক্ষা বলছি। তো সুতরাং বুঝতে পারছেন যক্ষা হলে আপনার শরীরের বিভিন্ন অংশ, যে জায়গায় যক্ষা হয়েছে সে অঙ্গ তো আপনার ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি আপনার শরীরের ওজন ভেঙে আসবে,
হানি হতে পারে,
আপনার ফ্যাটিক হয়ে যাবেন, আপনার ক্ষুধামন্দা, তারপরে যে কোনো কাজে আপনার
অমনোযোগী
হয়ে
ভাল লাগছে না এরকমের,
আপনার অস্থিরতা, এই তারপরে শ্বাসকষ্টের সমস্যা তো অনেক থাকবে। আপনার মনে করেন যদি দেখা যায় আপনার ফুসফুসে
বা যক্ষা থাকে সেক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট তো ভালো সমস্যা থাকবে।
হ্যাঁ আচ্ছা আচ্ছা,
তো এই আপনার এই ধরনের লক্ষণগুলো থেকে সাধারণত হচ্ছে আমরা একটা যক্ষা রোগী সাসপেক্ট করে থাকি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা হিস্টোরি আছে, সেটা হচ্ছে যে একটা পেশেন্টের যখন এই সিমটম গুলো থাকবে তখন আমরা আমরা ওনার কাছ থেকে হিস্ট্রি নিব যে আপনার পরিবারে কোন যক্ষা রোগী ছিল কিনা, ছিল কি যে তারপর সাথে আমরা যদি এই ধরনের কোন পজিটিভ হিস্ট্রি না পাই সেক্ষেত্রে আপনি জিজ্ঞেস করি আপনি যেখানে থাকেন সে এলাকাটা কেমন
কেমন,
হ্যাঁ সে এলাকাটা যক্ষা প্রবণ কিনা বা ওই রুমটা কেমন, জি, অথবা আপনার আশেপাশে যারা থাকে তাদের মধ্যে কারো কি কখনো যক্ষা ছিল কিনা
ছিল,
কারণ আমরা জানি এটা দুই
রুমমেট হতে পারে, রুমমেট হতে পারে, আমরা যাদের সাথে থাকি তাদের সাথে হতে পারে, অথবা আশেপাশে দেখা যায় যে ময়লার স্তূপ থাকে ওখানে পশু পাখিরা চলে আসে,
হ্যাঁ সেখানে
আশেপাশে যদি থাকে তবে সেখান থেকে,
সেক্ষেত্রে তার যে পার্সোনাল এবং সোশিয়াল ইকোনমিক হিস্ট্রি হিস্ট্রি গুলো আমাদের নেওয়া গুরুত্বপূর্ণ। এগুলো নিয়ে আমরা সাধারণত নির্দিষ্ট কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা কনফার্ম করি যে এটা যক্ষা রোগী।
মানে উপসর্গগুলো আমরা জানলাম মাশাআল্লাহ। আপনার এটা মূলত প্রথমে তো বলেন ফুসফুসে হয়, ফুসফুস ছাড়াও কি অন্য কোথাও এই যক্ষা হওয়ার জীবী হওয়ার কোন সম্ভাবনা আছে কি না?
এটা চমৎকার একটা কথা, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি প্রশ্নটা করার জন্য। আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যক্ষা মানে শ্বাসকষ্টের সমস্যা, যক্ষা মানে ফুসফুসে, সাধারণত হয়। তবে এর সাথে বাবা আপনি এটাও মনে রাখবেন যক্ষা ফুসফুসে ছাড়াও শরীরে যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে আপনার বনসে যে অস্থি যেগুলো আছে সেখানে হতে পারে, জি, আপনার হচ্ছে যে ব্রেন আছে ব্রেনের মধ্যে যে মেনিনজেস আছে মাথার খুলিটা দিয়েছেন, এই খুলির মধ্যে সরাসরি ব্রেনটা বসাই দেন নাই,
এর মধ্যে একটা
একটা আবরণ দিয়েছেন, সে আবরণের মধ্যে আপনার ব্রেনটাকে বসিয়েছেন, যে কভারিংটা আছে সেটাকে আমি বলছি মেনিনজেস। এখানে অনেক সময় অনেক ধরনের রোগ হয়, রোগ সেগুলো আপনার মেনিনজাইটিস বলে, মেনিনজাইটিস আপনার যদি মেনিনজাইটিস প্রদাহের মধ্যে কোনো রোগ হয় তখন সেটাকে মেনিনজাইটিস বলে। আর মেনিনজাইটিস এর অন্যতম একটা কারণ হচ্ছে টিউবারকুলার মেনিনজাইটিস, হ্যাঁ এটা অন্যতম একটা প্রকার, এবং আমরা ধরে রাখি তিনটা আমরা সাসপেক্ট করি, এর ভিতরে আমরা ব্যাকটেরিয়া ভাইরাল যাই হোক এরপরে আমরা দেখা যায় হচ্ছে কি আমরা টিবি টিবিটাও আমরা
এক্সট্রিমিটাও হয়। মূলত আমি যেটা প্রশ্ন করতে চাচ্ছি ফুসফুসের যে যক্ষাটা হয়ে থাকে আপনি যেভাবে বললেন যে ফুসফুসের মধ্যে হয়ে থাকে আবার মেনিনজাইটিস এর মধ্যে হয়ে থাকে অথবা শরীরে অন্য কোথাও
হয়ে থাকে,
তো তাদের সিমটম কি সেম থাকবে? মেনিনজাইটিস হলেও কি আপনার সিমটম সেম থাকবে কিনা, ফুসফুসের সিমটম সেম থাকবে কিনা?
চমৎকার প্রশ্ন,
মাথায় যখন হবে তো অটোমেটিক্যালি অন্য কোনো সিমটম আসার সম্ভাবনা থাকে?
জি অবশ্যই, চমৎকার একটা প্রশ্ন। আসলে যখন হচ্ছে আপনার ফুসফুসের সিমটম একরকম, যক্ষার টিপিক্যাল কিছু ফিচার থাকবে যে ওয়েট লস, ইভিনিং রাইজ টেম্পারেচার, এই দুইটা ফিচার প্রায় কম বেশি সবার থাকে। এখন যক্ষাটা যদি আপনার মেনিনজাইটিস হয়ে যায় ব্রেনের, সেক্ষেত্রে আপনার মাথা ব্যথা থাকবে, তীব্র মাথা ব্যথা করবে, ইভেন কি আপনি আনকনশাস যেটাকে বলা হয় অজ্ঞান হয়ে যেতে পারেন, জি, তারপর হচ্ছে জ্বরের পরিমাণটা অনেক বেশি থাকবে আপনার, জি, তারপরে এর সাথে আপনার আমরা কিছু কিছু সাইন থাকে যেটাকে নেক রিজিডিটি বলে, হ্যাঁ আপনার ঘাড় শক্ত হয়ে আসা, হ্যাঁ তারপর হচ্ছে মানে ঘাড় আমরা যেভাবে সাধারণত ঘাড়ের নড়াচড়াটা করতে পারছি, আমরা দেখা যায় মেনিনজাইটিস যদি কারো হয় হ্যাঁ তখন তাদের এই ঘাড়টা এরকম ইয়া করা যায় না, এই মুভমেন্ট ঠিকমতো করা যায় না,
ঠিকমতো হবে না।
তারপরে ব্রেন থেকে আমরা একটা অনুষ্ঠানে আলোচনা করেছিলাম, জয়েন্ট ব্রেনের একটা অনুষ্ঠান আছে, স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডের মধ্যে পর্যন্ত আপনার যক্ষা হতে পারে,
যক্ষা হতে
পারে, এই মাইক্রোবাকটেরিয়াম টিউবারকুলোসিসটা এত ডেঞ্জারাস সে শরীরে যে কোনো জায়গায় চলে যেতে পারে,
জি,
ইভেন কি আপনার মূত্রথলিতে হতে পারে, আপনার বডিতে ইনটেস্টাইন আছে ইনটেস্টাইনে হতে পারে, ইনটেস্টাইনাল অ্যাবডোমিনাল টিবি বলা হয়, অনেকের পেটে আপনার যক্ষা হয়,
আচ্ছা আচ্ছা, লিভারের মধ্যে,
লিভারের কেসটা কম কিন্তু হচ্ছে আপনার পেটের আমরা অনেক পাকস্থলী যে অন্ত্র যে নালীটা আছে
নালীর মধ্যে
ক্ষুদ্রান্ত বিহদান্ত যেটাকে বলা হয় এটা এর মধ্যে পর্যন্ত আপনার যক্ষা হতে পারে,
যক্ষা হতে পারে,
ইভেন এরপর হচ্ছে আপনার আপনার মূত্রথলিতে হতে পারে, ইভেন কি মূত্র নালীতে পর্যন্ত যক্ষা হতে পারে।
আল্লাহ তাআলা আমাদেরকে শিফা নসিব করে দিক, আল্লাহ তাআলা আমাদেরকে রোগ থেকে বাঁচাক। আসলে মূলত রোগগুলোর কথা শুনলে তো মনে হয় যে যারা রোগের মধ্যে আছেন নিশ্চয়ই কষ্টের মধ্যে রয়েছেন, আর রোগ হওয়াই মানেই তো কষ্ট, তো কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে, যদি আমরা ধৈর্য ধারণ করি ইনশাআল্লাহ তাআলা এর ফজিলাতের সওয়াব আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা, কেননা রোগের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন এবং সওয়াব দান করে থাকেন। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই, ওনার মাথা ব্যথা হলো। তো মাথা ব্যথা হওয়াতে উনি অনেক নফল নামাজ আদায় করলেন। কেউ জিজ্ঞেস করে বললেন যে মাথা ব্যথাটা তো আম্বিয়াই কেরামদের রোগ, আল্লাহ তাআলা আমাকে না চাইতেই দান করছেন, সুবহানাল্লাহ, এজন্য আমি এই আমল করলাম, নফল ইবাদত
করলাম,
শুকরিয়া জ্ঞাপন করলেন। দেখুন বুজুর্গানের দিনে অবস্থা দেখেন। আর আমাদের অবস্থা হচ্ছে গিয়ে, আমাদের কোনো অসুখ হয়ে গেলে আমরা এটাকে মানুষকে কখন বলবো, অস্থিরতা কখন দেখাবো, এবং অনেক সময় দেখা যায় মুখ থেকে কুফুরি বাক্যবন্ধ বের করে দেয়, আল্লাহ তাআলা শুধু আমাকেই দেখে, এভাবে অনেক ধরনের বাজে মন্তব্য অথবা খারাপ মন্তব্য, এমন কিছু মন্তব্য রয়েছে যার জন্য তার ঈমান চলে যায়। তো এ ধরনের কথা হয়ে যায়, কষ্টের মধ্যে পড়ে এ ধরনের কথা বলে ফেলে অনেকে, কারণ এই আপনার টিবি রোগ, ক্যান্সার, আরো যে প্রদাহজনিত যে রোগগুলো রয়েছে, মানুষ কষ্ট হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্রেনটে যাদের আঘাত হয়ে যায়, যাদের মেনিনজাইটিস হয়ে যায়, মানে মাথার ব্রেনটের মধ্যে যে যক্ষাটার কথা বলেছেন এটা হয়ে যায়, তাদের তো আপনি যে সিমটম বললেন মাথা ব্যথা, অস্থিরতা, এবং আপনার সাধারণভাবে আমাদের মাথা ব্যথা হলে আমরা সহ্য করতে পারি না, এরপরে আপনার অজ্ঞান হয়ে যাওয়া, তখন তো তার ব্রেন ঠিক মতো কাজ করে না, তো এমন কোনো কথা বলে যাবে ইমান চলে যাওয়া। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, যদি কারো এ ধরনের রোগ হয়ে থাকে আমরা ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিব, এবং ধৈর্য ধারণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এ রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিফা নসিব করে দিবেন। যাদের এই টিউবারকুলোসিস হয়ে গিয়েছে, যক্ষা হয়ে গিয়েছে, পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা তো থেকেই যায় আপনাদের ডক্টরের ফর্মুলা মোতাবেক, এক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে?
জি, চমৎকার প্রশ্ন। আসলে আমরা যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করছিলাম, এই লক্ষণগুলো শুধুমাত্র যক্ষা রোগীরই হবে তা কিন্তু না, আবার আপনার কাছে এই লক্ষণগুলো আছে
এরকম যক্ষা হয়েছে,
আপনি আবার ধরে নেবেন না যে আপনার যক্ষা হয়ে গেছে, সুতরাং আপনার যক্ষা এটা আমাকে এভিডেন্স সহ
ডায়াগনোস করার জন্য,
হ্যাঁ, এই ডায়াগনোস করার জন্য আমাকে এভিডেন্স লাগবে, আর এভিডেন্সের অন্যতম হাতিয়ার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা।
আচ্ছা,
আসলে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যক্ষা রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত স্পুটাম ফর অ্যাসিস্টেন্স ব্যাসিলাই বলা হয়, স্পুটাম ফর এফবি বলা হয়, মানে হচ্ছে কি আমরা রোগীর থুতুটা পরীক্ষা করি,
থুতু পরীক্ষা করা হয়,
ওনার কফ
থেকে কফ পরীক্ষা বলা হয়,
কফ নিয়ে আমরা পরীক্ষা করি। হ্যাঁ,
এটা তো এখন ফ্রিতে
হচ্ছে। হ্যাঁ, আপনি একটু খেয়াল করলে দেখবেন সরকারি হাসপাতালগুলোতে আলাদা ডিপার্টমেন্ট আছে, ইভেন আপনার টিবি হসপিটাল আছে আমাদের
মহাখালীতে,
ইভেন আপনার ICDDRB কলেরা হসপিটালের একটা শাখা আছে পুরো ঢাকা শহরের প্রায় 8টা নাকি 10টা জায়গায় সম্ভবত, তারা আলাদা ফ্রি করছেন, এবং এখন নতুন একটা যক্ষার জন্য একটা টেস্ট চলে আসছে যেটাকে জিন এক্সপার্ট টেস্ট বলা হয়, এই জিন এক্সপার্ট টেস্টটা আপনার ICDDRB তে সামান্য ন্যূনতম খরচে আপনার করা হচ্ছে।
জি,
তারপর হচ্ছে আমরা এই টেস্টটাও করি, জিন এক্সপার্ট টেস্টটাও করি, তারপর হচ্ছে আমরা রোগীর রক্ত পরীক্ষা করব, পাশাপাশি আমরা MTB টেস্ট বলা হয়, হ্যাঁ, MTB টেস্টও করি, আর তারপর হচ্ছে বুকের একটা আমরা এক্সরে করি, আর কোন কোন ক্ষেত্রে আমাদের কাছে যদি মনে হয় যে এটা এই যক্ষাটা আমরা মেনিনজাইটিস, হ্যাঁ, মেনিনজাইটিসে চলে গেছে, সেক্ষেত্রে আমরা রোগীর সুষুম্না কাণ্ড থেকে আমরা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড বা CSF বলা হয়, এই CSFটা নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে আমরা ক্লিনিক্যালি এবং এভিডেন্সলি রিপোর্ট সহ আমরা ডায়াগনোসিস করি যে রোগটা যক্ষা হয়েছে। এইভাবেই আমরা মূলত যক্ষা রোগীর যক্ষা রোগটা আমরা নির্ধারণ বা নির্ণয় করে থাকি।
খুব সুন্দরভাবে আপনি বললেন ডক্টর সাহেব, যখন আমাদের এই রোগগুলো হয়ে যাবে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করেই আমাদের ডায়াগনোস করতে হবে, এবং অনেক সময় দেখা যায় পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে যাই, আমরা
একটু গাফিলতি করি,
বিভিন্ন পর্বে এগুলো বলেছি দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য, আমি আবারও দৃষ্টি আকর্ষণ করবো। আমিরে আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া, উনি আমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে থাকেন যে আপনার রোগ হয়েছে এটাকে ভালো করে ডায়াগনোস করুন, চেক করুন, টেস্ট করুন, এখন যেহেতু ভালো পদ্ধতি চলে আসছে, আগে ছিল না, তারা করতো না,
দেখুন আপনি
এখন পদ্ধতি চলে আসছে, আমরা করবো এগুলো।
জি, আপনার সাথে একটু শেয়ার করি, দেখুন এই যে জিন এক্সপার্ট যে টেস্টার কথা বলেছি, এই টেস্টটা কিন্তু আপনার নতুন, আগে আপনার দেখা যেত আপনার আমরা স্পুটাম ফর অ্যাসিস্টেড ব্যাসিলাই এই টেস্টটা, আরো অনেকগুলো টেস্ট ছিল, এর একটু আগেও যদি যান আপনি দেখবেন আপনার যক্ষা শুধুমাত্র একটা বুকের এক্সরে দিয়ে করা হতো, বুকের এক্সরে দিয়ে নির্ণয় করা হতো, মানে যত দিন আসছে তত বিষয়টা ডেভেলপমেন্ট হচ্ছে
হচ্ছে, এর আগে হতো এখানে হয়তো কোনো একটা গোল করে একটা,
জি বলছিলাম, হ্যাঁ, আপনার এখানে আপনার একটা টেস্ট করা হয় এটাকে পিউরিফাইড কোরিনি রেপিটিভ দিয়ে ঠিক হাতের ফোরআর্মসের মধ্যে, 3 দিন পরে হচ্ছে আমরা এটার একটা মেজারমেন্ট দেখি, মেজারমেন্ট দেখার পরে এই মেজারমেন্টটা দেখে আমরা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আছে, নির্দিষ্ট একটা পরিমাপ আছে, পরিমাপের উপরে এবং নিচে যক্ষা রোগটা
নির্ণয় করে থাকি। যক্ষা রোগ আছে কিনা ধরা যায় মাশাআল্লাহ। তারপরও আমি বলবো যে চেক গুলো করিয়ে আমাদের উচিত রোগ হলো কি হলো না এটা সঠিকভাবে জেনে নেয়া।
আপনি দেখবেন আপনার এই টেস্ট গুলো কিন্তু আসার আগে যক্ষা কি হতো না? অবশ্যই যক্ষা
অবশ্যই হতো
এবং তখন এই রোগ গুলা ডায়াগনোসিস হতো না। আপনি বলছিলেন যে প্রথম দিকে উপস্থাপনায় যে আমরা তখন পেশেন্টকে আইসোলেটেড করে রাখতাম, পেশেন্টকে আমরা আলাদা এক ঘরে করে রাখতাম। দেখুন ওনাকে আমরা মানসিক ভাবে একটা রোগ একটা রোগী অসুস্থ,
তার কাছেও যেত না,
তার কাছে কেউ যেত না, একটা সে আমরা এমন ভাবে আইসোলেটেড করে রাখতাম তার কাছে কাউকে যাইতে দিতাম না, যেত না, একটা আমরা নিষেধ করে দিতাম যে কেউ যাবাও না,
যাইবে না।
আমরা সে শারীরিক ভাবে কষ্ট
আলাদা করে দেওয়া হচ্ছে,
সে শারীরিক ভাবে কষ্ট পাচ্ছে, পাশাপাশি তাকে মানসিক ভাবে টর্চার করা হতো। বিষয়গুলো এরকমই ছিল,
সুন্নতের পরিপন্থী তো। একজন রোগী অসুস্থ হলে কেউ অসুস্থ তাকে শুশ্রূষা করতে হবে, সেবা করতে হবে, সুন্নতের মোবারকাত।
অবশ্যই অবশ্যই। এবং একজন মুসলমানের উপর আল্লাহ রাব্বুল আলামিন
যে
ছয়টা হক দিয়েছেন
এর মধ্যে একটা অন্যতম একটা হক হচ্ছে গিয়ে কি অসুস্থ হলে তাকে দেখতে যাবে, তার সেবা করা, তাকে সান্ত্বনা দেয়া।
অবশ্যই
তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে।
এখন যেহেতু টেকনোলজি চলে আসছে এবং এই আপনার চিকিৎসা পদ্ধতি উন্নত হচ্ছে এবং যক্ষা আপনার নির্ণয় করে যক্ষা নিরাময় করা যাচ্ছে এবং ইনশাল্লাহ আপনার আমাদের বাংলাদেশ সরকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছে যে যক্ষা নির্মূল কর্মসূচি। আপনি একটু খেয়াল করে দেখবেন আমাদের দেশ থেকে কিন্তু অনেকগুলো রোগ চলে গেছে। একটা রোগ ছিল পলিওমাইলাইটিস, হ্যাঁ, এই রোগটা কিন্তু আমাদের দেশে এখন আর নাই,
শুধুমাত্র
খুব খুব রেয়ার বা এটা আপনার মোটামুটি এটাকে পলিও এই রোগটা নির্মূল করা সম্ভব হয়েছে।
যেটা আপনার অন্যান্য দেশে দেখা যায় যে যখন ওই দেশ থেকে অন্য দেশে সফর হয় তখন হয়তো পলিও ভ্যাকসিন দিয়ে তারপরে আসতে হয়,
আসতে হয়।
এটা মানে অনেক দেশের উপরে এটা আপনার WHO থেকে আপনার
বিভিন্ন আপনার বিভিন্ন নিয়ম করে দেওয়া হয়,
নিয়ম করে দেওয়া হয়।
আমি
আমি নিষেধাজ্ঞাটা বাংলাদেশের জন্য নেই এখন।
জি জি, আপনার আসলে এই টেকনোলজিগুলো ডেভেলপমেন্ট হওয়ার মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অসুস্থতা এই অসুস্থতাকে বাঁচাচ্ছেন, হ্যাঁ, কারণ এর মাধ্যমে। আমাদের পরামর্শ থাকবে এই যক্ষার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলোতে আপনারা গাফিলতি করবেন না। আপনি অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন, পরামর্শ অনুযায়ী উনি যদি আপনাকে পরীক্ষাগুলো দেন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের কার্পণ্য করবেন না।
আমি এখন যেটা জানতে চাইবো ডক্টর সাহেব, সময় আমাদের হাতে কম, যেহেতু আমাদের আগে যারা যক্ষা রোগী হতেন তাদেরকে এক ঘরে করে রাখা হতো, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে এখন যেহেতু আপনি বললেন অনেক ডেভেলপমেন্ট হয়েছে, সেক্ষেত্রে এক কথায় যদি আমাদেরকে বলে দেন চিকিৎসা পদ্ধতি কেমন হয়, এছাড়া যাদের যক্ষা হয়ে গিয়েছে এখন তাদের ডক্টর কি বলে, তারা কি লোকালয় বের হবে না, মসজিদে কি নামাজ পড়তে আসবে না, তারা কি রোজা রাখবে না, তাদের জন্য কি পরামর্শ থাকবে, প্লাস চিকিৎসা পদ্ধতি কি থাকবে?
আচ্ছা জি, চমৎকার, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ আপনার কথাগুলোর জবাব দিতে। আসলে প্রথমত হচ্ছে যিনি রুগী তিনি নিজেকে সেফ করবেন, তার একটা জিনিস জানা উচিত যে আমার থুতু থেকে আমার শ্বাস প্রশ্বাস থেকে আরেকজন ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই হিসাবে উনি নিজেকে সেফ করে চলতে চেষ্টা করবেন যাতে অন্যজনকেও ক্ষতিগ্রস্ত না হন। এটা কিভাবে, আপনার কাছে আমার পরামর্শ থাকবে, আপনি যখন জানবেন যে আপনি যক্ষা রোগী আপনি সবসময় মাস্ক ব্যবহার করবেন। আপনি যখন মাস্ক ব্যবহার করবেন তখন আপনার কাশি অথবা আপনার শ্বাস প্রশ্বাসের দরুন অন্যকেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে। এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম পরামর্শ। আর ব্যক্তিগতভাবে আপনি ইনশাল্লাহ যে ট্রিটমেন্টের যে প্রসিডিওর এটা যখন চলতে থাকবে ইনশাল্লাহ এই সময়টা পর্যন্ত চেষ্টা করবেন নিজেকে যতটুকু সম্ভব অন্যদের যাতে আপনি ক্ষতির কারণ না হন সেক্ষেত্রে চেষ্টা করবেন, হ্যাঁ। আর ইনশাল্লাহ আল্লাহর কাছে তো সাহায্য চাইবেন। আর ট্রিটমেন্টের যে বিষয়টা বলেছেন এই পরামর্শটা সর্বপ্রথম থাকবে। দ্বিতীয়ত যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে আসলে আপনার যক্ষা যারা প্রাথমিক প্রাইমারি লেভেলে যারা নিম্ন হয় সেক্ষেত্রে আমরা 6 মাস দিই, আর সেকেন্ডারিতে ক্ষেত্রে আবার দেখা যায় 9 মাসের ট্রিটমেন্ট চলে, অনেক সময় দেখা যায় এই আপনার 1 বছরও চলে, 10 মাসেরও চলে। আসলে এটা হচ্ছে রোগটা কোথায় হয়েছে এটার উপরে নির্ণয় করে। তো 6 মাসের ক্ষেত্রে প্রথমত হচ্ছে এখানে আপনার যক্ষা রোগের নির্দিষ্ট কিছু ওষুধ আছে,
এগুলো দেওয়া হয়।
প্রথম 2 মাসে 4টা ওষুধ দেওয়া হয়, পরে 4 মাসে দেখা যায় হচ্ছে আপনার 2টো ওষুধ চলে কন্টিনিউ। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার যাদের মেনিনজিস যদি যক্ষা হয়ে যায়, মেনিনজাইটিস, হ্যাঁ, টিউবারকুলার মেনিনজাইটিস যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনার প্রায় 10 মাসের মতো আপনার যক্ষার ওষুধ
চলতে থাকে। কিন্তু এখানে কথা হচ্ছে গিয়ে যক্ষার যে ঔষধ গুলো এখন এগুলো ফ্রি পাওয়া যাচ্ছে,
এখানে চমৎকার,
মানে সেজন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই।
আসলে এই ওষুধগুলো অনেক দামি, কিন্তু দেখুন সরকার একেবারেই আপনাকে মানে সহজতর করে দিচ্ছে। আপনার এলাকার চেয়ারম্যান অথবা মেম্বারের কাছে ওষুধগুলো জমা থাকে, আপনার এলাকার ইউপি মেম্বারের কাছে অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্দিষ্ট আপনার এরিয়াতে
লোক থাকে, লোকের মাধ্যমে
আপনি যক্ষারোগী যাবেন, আপনার স্লিপ দেখাবেন, আপনাকে ওষুধ দিয়ে দিবে,
দিয়ে দিবে।
তো এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মানে প্রফেশনাল লাইফে যে জিনিসটা ফেস করি, যক্ষারোগী সাধারণত দেখা যায় ওষুধগুলো উনি কন্টিনিউ করেন না,
কন্টিনিউ করেন না, এটা সমস্যা হচ্ছে, বড় সমস্যা। মানে আপনার মূলত আমি এখানে একটু অ্যাড করবো ডক্টর সাহেব, সে হচ্ছে ঔষধ খেলে একজন মানুষ অ্যান্টিবায়োটিক খাবে, তখন খাওয়ার পরে কিন্তু অটোমেটিকলি দুর্বলতর অনুভব করবে, তার মধ্যে
মানসিক দুর্বলতা
সেজন্য যক্ষার ঔষধ খেতে গেলে, টিবির ঔষধ খাবেন, খেতে গেলে আপনার পারিবেশিক কিছু সমস্যা আসতে পারে, কিন্তু
রোগ দূর করতে হলে অনেক বড় একটা রোগ হয়েছে, আপনাকে ফার্স্টে বুঝতে হবে আপনার অনেক বড় রোগ হয়েছে, এই রোগটাকে আপনাকে নির্মূল করতে হবে, নাহলে আপনি সমাজ রাষ্ট্র পরিবার সবার জন্য ক্ষতির কারণ হয়ে যাবেন। তো নিশ্চয়ই আপনি চাইবেন না আপনার জীবনটা এরকম হয়ে যাক, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই নির্দিষ্ট যে ডোজ দিয়েছে এবং নির্দিষ্ট যে ডিউরেশন যে সময় দিয়েছে সেই সময় পর্যন্ত আপনি প্রতিদিন আপনার ওষুধটা খাবেন,
এটা আমরা করব। পাশাপাশি আমি যেটা আর একটু জানতে চাইব, পরামর্শ যে যারা এরকমের রোগী তারা জায়গায় জায়গায় থুতু ফেলা, নির্দিষ্ট জায়গায় থুতু না ফেলা, এছাড়া পাখির অথবা পশু পাখির আনাগোনা, ঘরের মধ্যে পশু পাখি আপনার লালন পালন যারা করে থাকে তাদের ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে।
আসলে চমৎকার একটা প্রসঙ্গ এনেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আত্মরুহু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। শুধু যক্ষা রোগী কেন, একজন মানুষ তিনি যখন মুসলমান অমুসলমান নির্বিশেষে সবাই চাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি।
দেখে থাকবেন এখন রমজান মাস, তো রমজান মাসে দেখে থাকবেন যে মসজিদে আসছে বারবার সে মসজিদের জানালা দিয়ে থুতু ফেলছে, আপনি কোথাও যাচ্ছেন দেখবেন যে পুরো রাস্তার মধ্যে এরকম একটা সিস্টেম হয়ে যাচ্ছে, কিন্তু এক্ষেত্রে পরামর্শ কি
পরিবেশ যে বিষয়টা বলছিলাম, আপনার পবিত্রতা অর্জন করতে হবে, সুস্থ থাকতে হবে, পবিত্রতা অর্জন করলে আপনি অটোমেটিক সুস্থ থাকবেন। তো এক্ষেত্রে আপনি কিভাবে থাকি, দেখুন আপনি যক্ষারোগী হন অথবা যক্ষারোগী না হন, আপনার একেবারেই নির্বিশেষে সবার কাছে আমাদের পরামর্শ থাকবে, আপনার যত্রতত্র আমরা থুতু ফেলবো না, একটা নির্দিষ্ট এরিয়া থাকে, নির্দিষ্ট জায়গা থাকে, আপনি আপনার থুতুটা আপনার মেশিনে ফেলুন, মেশিনে যদি ফেলতে না পারেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট যে দেখবেন যে কোনো আপনার এরিয়াতে একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে ফেলুন, অথবা আপনি আপনার থুতুটা একটা টিস্যু দিয়ে নিয়ে আস্তে করে এমনভাবে ফেলে দেন যাতে অন্য কোনো ক্ষতি না হয়, অন্য কোনো বিরক্ত না হয়। আর পশু পাখির ক্ষেত্রে আপনি যে বিষয়টা বলেছিলেন সম্মানিত উপস্থাপক, পশু পাখির ক্ষেত্রে হচ্ছে আমরা চেষ্টা করব যে সমস্ত পশু পাখি থেকে সাধারণত অনেক আপনার রোগ জীবাণু থাকে এদের থেকে নিজেকে নিজের পরিবারকে দূরে রাখতে, আর আমরা যাদের পশুপালন একান্ত আমাদের করতে হয় বিশেষ করে গৃহপালিত আপনার গবাদি যে পশুগুলো আছে আপনি চেষ্টা করবেন এদের একটা ভ্যাকসিনেশন
করা
ওই বিষয়গুলো, এবং পশু চিকিৎসকের সাথে একটু পরামর্শ করবেন। আশা করছি আমাদের যদি এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করে চলতে পারি ইনশাআল্লাহ যক্ষা রোগ থেকে আমরা নিজেদেরকে এবং নিজের পরিবারকে ইনশাআল্লাহ রক্ষা করতে পারবো
ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ধরে টিউবারকুলোসিস বা যক্ষা বা টিবি এ সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম, অত্যন্ত গুরুত্ববহ গুরুত্বপূর্ণ আপনার কিছু আমরা আলোচনা শ্রবণ করলাম, যাতে হয়তো আমরা অনেকেই সচেতন হয়েছি, আর হবই না কেন, মানুষজন বাংলার এই আয়োজন সচেতন বাড়ানোর জন্য। তো যারাই আমরা আজকের আমাদের সাথে ছিলেন, আল্লাহ তালা আমাদের সকলকে এই রোগ থেকে বাঁচাক, যাদের এই রোগ হয়েছে আল্লাহ তাদেরকে শিফা দান করে দিক, আমিন। আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি।
মাহে রমজান।